আপনারা আছেন SBS বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla।
কোভিড-19 বৈশ্বিক মহামারীর কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে। এর প্রতিফলন দেখা গেল অস্ট্রেলিয়ার এবারের ফেডারাল বাজেটেও। এখন আমরা কথা বলছি ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির কলেজ অব বিজনেসের লেকচারার ডক্টর শরীফ রাসেলের সঙ্গে। ডক্টর শরীফ রাসেল, SBS বাংলায় আপনাকে স্বাগত।
আপনাকে অনেক ধন্যবাদ।
কেমন হলো এবারের ফেডারাল বাজেট?
এক কথায় যদি বলি তাহলে আমি বলবো এই বাজেট একটি বিশাল আকারের নির্বাচনী বাজেট। কোয়ালিশন সরকার আগামী নির্বাচনকে লক্ষ্য করে এই বাজেট পেশ করেছে বলে আমি মনে করি। এর কারণ হিসেবে বলবো কোয়ালিশন সরকারের অর্থনৈতিক দর্শনের সাথে এই বাজেটে একটি বড় পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। এই বাজেটে সামাজিক খাত সমূহ অনেক বেশি গুরুত্ব পেয়েছে, যেমন এইজ কেয়ার সেক্টর, চাইল্ড কেয়ার সেক্টর, প্রি স্কুল এবং নারীদের স্বাস্থ্য নিরাপত্তা। এই বিষয়গুলো বিরোধী দল লেবার পার্টি অনেকদিন ধরে বলে আসছিল। যাই হোক, এই বিষয়টিকে মানে সামাজিক খাতে বিনিয়োগকে আমি একটি ভালো দিক বলে মনে করছি। এই সরকারের এত বড় একটি ঘাটতি বাজেট আমাকে অনেক বেশি অবাক করেছে। কোভিডের কারণে সরকারের ঋণের পরিমাণ $500 বিলিয়ন কাছাকাছি আগেই ছিল। তাছাড়া বাজেটে উদ্বৃত্তি নিয়ে আসা এই সরকারের একটি বড় রাজনৈতিক অঙ্গীকার ছিল। এখানে আমি একটি বড় পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি। এই বছর এই ঘাটতির পরিমাণ $161 বিলিয়ন, যা প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল $200 বিলিয়ন উপরে চলে যাবে। আগামী অর্থ বছরে ঘাটতি থাকবে $106 বিলিয়ন মতো। ভয়ের বিষয় হলো এই ঘাটতি একটি নিয়মিত ঘটনায় কিন্তু পরিণত হবে, যা আগামী দশকে যেমন 2031-32 সালে প্রায় $42 বিলিয়ন মতো থাকবে। ঘাটতি বাজেট মানে খারাপ বিষয় তা আমি বলতে চাচ্ছি না, তবে এক্ষেত্রে আমি সরকারের অন্যান্য নীতি নির্ধারণী বিষয়ের উপর এর কোনো প্রভাব দেখছি না, যেমন সরকারের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। এই কারণে আমি একটি বড় ঝুঁকি দেখতে পাচ্ছি। যেমন ঘাটতি বাজেটের অর্থায়ন সরকার ঋণ গ্রহণের মাধ্যমে কিন্তু করে থাকে।
সরকার কার কাছ থেকে ঋণটা নেয় এই ঘাটতির ক্ষেত্রে?
ব্যাংকের কাছ থেকে বা ধরেন ইন্টারন্যাশনাল ইনভেস্টর বা বন্ড বিক্রি করার মাধ্যমে তাদের কাছ থেকে নেয় ঋণটা। যেমন ঘাটতি বাজেটের অর্থায়ন সরকার ঋণ গ্রহণের মাধ্যমে করে থাকেন। 2025 সালে আপনার এই ঋণের পরিমাণ দাঁড়াবে $1 ট্রিলিয়ন মতো এবং আগামী এক দশকে তা প্রায় $1.6 ট্রিলিয়ন দাঁড়াবে। সবচেয়ে ভয়ের বিষয় অর্থনৈতিক সংস্কার বা কোনো স্ট্রাকচারাল রিফর্মে বাজেটে কিন্তু কোনো বরাদ্দ নেই, যার ফলে আগামী কয়েক বছর পর যদি কোনো অর্থনৈতিক মন্দা দেখা দেয় তাহলে অস্ট্রেলিয়া অনেক বড় একটি ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আমি বলবো সরকারের এই বিশাল ব্যয়ের মাধ্যমে বর্তমান সমস্যাগুলোর একটি কুইক ফিক্স করতে চেয়েছে। এতে আমি কোনো দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য দেখতে পাচ্ছি না। একটি উদাহরণ যদি দেই তাহলে আমি বলবো $126,000 মতো যারা বছর আয় করে থাকেন তাদের জন্য সরকার $1,080 একটি সাময়িক কর সুবিধা কিন্তু এই বাজেটে প্রদান করছেন। এক বছরের সাময়িক এই সুবিধা কোনো সুফল আনবে বলে আমি মনে করি না, কারণ বাজেটে প্রকৃত আয় কমে যাবে বলে উল্লেখ করা হয়েছে, যার ফলে ব্যয় অনেক বেশি বৃদ্ধি পাবে। সরকার অর্থনৈতিক সংস্কারে কিন্তু বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার উদ্যোগ নিতে পারতেন, যার সুবিধা অর্থনীতি দীর্ঘমেয়াদে ভোগ করতে পারত। আরেকটি বিষয় যদি বলি তাহলে আমি বলবো এই $1 ট্রিলিয়ন ঋণের বোঝা জনগণের উপরই কিন্তু বর্তাবে। উদাহরণস্বরূপ আমি বলি 2022-23 এবং 2023-24 সরকারের কর আয়ের 52% আসবে আয়কর হতে, তার উপর GST বোঝা রয়েছে। এই দুটি মিলিয়ে কর আয়ের 72% আসবে কিন্তু জনগণের কাছ থেকে, কোম্পানির ট্যাক্স থেকে আসবে তা মাত্র 19%। তার উপর ট্যাক্স রিফর্ম পুরোপুরি কার্যকর হলে 2024-25 অর্থ বছর হতে $45,000 যিনি বছর আয় করে থাকেন এবং যিনি $2,00,000 বছর আয় করে থাকেন তারা একই হারে, তার মানে 30% হারে কর দিবেন, যার ফলে রিয়েল ওয়েজ গ্রোথ কিন্তু নেই এখন বা কোনো প্রকৃত আয় কিন্তু বাড়ছে না মানুষের। তখন এই করের বোঝা স্বল্প ও মধ্যম আয়ের মানুষেরাই কিন্তু তুলনামূলকভাবে বেশি বহন করবেন। এতে সমাজে বৈষম্য আরো অনেক বাড়বে বলে আমি মনে করি। তারপরে আমি যদি এক কথায় যদি বলি তাহলে বলবো স্বল্পমেয়াদী উদ্যোগগুলো আমার কাছে মনে হয়েছে খুবই নির্বাচনমুখী, আর এতে সুবিধাগুলোর চেয়ে ভবিষ্যতে আমি ঝুঁকি বেশি দেখতে পাচ্ছি।
অস্ট্রেলিয়ার অর্থনীতি কি আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল?
এই বিষয়ে আমি বলবো অস্ট্রেলিয়ার মোট রপ্তানি GDP আপনি জানেন 22% মতন এবং অস্ট্রেলিয়ার মোট আমদানি জিডিপির প্রায় 21% মতো। তাই বলা যায় অস্ট্রেলিয়া আন্তর্জাতিক অর্থনীতির উপর নির্ভরশীল, তবে তা অন্যান্য G20 দেশের তুলনায় অনেক কম, যেমন ফ্রান্স, জার্মানি এবং কোরিয়া অনেক বেশি নির্ভর করে থাকে আন্তর্জাতিক অর্থনীতির উপর। তাছাড়া প্রধান রপ্তানি পণ্যগুলি যদি দেখি, অস্ট্রেলিয়ার প্রধান রপ্তানি পণ্যগুলো যদি দেখি, তাহলে দেখতে পাই এইগুলো বেশিরভাগই প্রাইমারি সেক্টর এর পণ্য, যার ফলে আন্তর্জাতিক অর্থনীতির উপর আমাদের দেশের এমপ্লয়মেন্টের নির্ভরতা কিন্তু অনেক কম, কারণ এই সেক্টরগুলো মানে প্রাইমারি সেক্টরগুলো কম পিপল কিন্তু এমপ্লয় করে থাকে। কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি হতো, তাহলে এমপ্লয়মেন্টের নির্ভরতা কিন্তু আরো অনেক বেশি হতো। আর এই নির্ভরতার এই ডেপটা আমি এই জন্যই খুব কম মনে করি। তাছাড়া প্রাইমারি সেক্টর হওয়ায় আমাদের পণ্য অনেক বেশি দেশে যায়, তাই আন্তর্জাতিক অর্থনীতির উপর নির্ভরতা থাকলেও আমাদের অর্থনীতির রেজিলিয়েন্সটা আমি বলবো অনেক বেশি স্ট্রং।
চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে, এবারের বাজেটে কি এর কোনো প্রভাব পড়েছে?
চীন অস্ট্রেলিয়ার একটি বড় বাণিজ্যিক অংশীদার। আপনি জানেন অস্ট্রেলিয়ার মোট রপ্তানির 48.8% চীনে যায়, অন্যদিকে চীনের মোট পণ্য রপ্তানির মাত্র 1.9% কিন্তু অস্ট্রেলিয়া আসে, যার ফলে চীনের কাছে অস্ট্রেলিয়া খুবই ইনসিগনিফিকেন্ট একটা মার্কেট। এবং এই ভারসাম্যহীন বাণিজ্য সম্পর্কের সুবিধা নিয়ে চীন অস্ট্রেলিয়ার কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা বা উচ্চ কর আরোপ করেছিল, কিন্তু চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ওখানে একটি ইনফ্রাস্ট্রাকচার বুম দেখা যাচ্ছে, এতে আয়রন ওরের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়া বছরে প্রায় 800 মিলিয়ন মেট্রিক টন আয়রন ওর চীনে রপ্তানি করে থাকে, এটি সরকারের একটি অন্যতম আয়ের উৎস। গত বাজেটে এর দাম সরকার ধরেছিলেন $55 মতো, কিন্তু এখন এর প্রকৃত দাম প্রায় $230, যার ফলে এর কোন নেতিবাচক প্রভাব কিন্তু, তার মানে চীনের সাথে বাণিজ্যিক টানাপোড়েনের সম্পর্ক যে দেখা যাচ্ছে, এর নেতিবাচক প্রভাব এই বাজেটে খুব বেশি পড়েনি। যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, আয়রন ওরের দাম যদি $10 পরিবর্তন হয়, তাতে সরকারের রাজস্ব পরিবর্তিত হয় প্রায় $2 বিলিয়ন মতো। গত এক বছরের এই মূল্য বৃদ্ধির কারণে সরকারের রাজস্ব এতে বৃদ্ধি পেয়েছে প্রায় $30 বিলিয়নের কাছাকাছি, যা বাজেট ঘাটতি কমাতে যেমন সরকারকে সাহায্য করেছে, তেমনি অন্য পণ্যের উপর চীনের নিষেধাজ্ঞার কারণে যে রাজস্ব ক্ষতি হয়েছে তাও কিন্তু পুষিয়ে দিয়েছে। তাই আমি বলবো চীনের সাথে সম্পর্কের যে টানাপোড়েন, তার কোনো নেতিবাচক প্রভাব এই বাজেটে পড়েনি।
রিজিওনাল এলাকাগুলোতে কর্মসংস্থানের ক্ষেত্রে কি এবারের বাজেটে কোনো সুযোগ রাখা হয়েছে?
রিজিওনাল এরিয়ার কথা বললে প্রথমেই বলবো সরকার এই বাজেটে প্রায় $630 মিলিয়ন রিজিওনাল এরিয়ার এজড কেয়ার সেক্টরে বরাদ্দ প্রদান করেছেন। এই টাকায় ফ্যাসিলিটিস ইমপ্রুভ করা হবে এবং কেয়ার সুবিধাও প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে। অনুমান করা যাচ্ছে এতে কনস্ট্রাকশন খাতে প্রায় 1400 এবং এজড কেয়ার খাতেও কিছু নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার বা হেলথ কেয়ার সেক্টরে অনেক বেশি বরাদ্দ প্রদান করা হচ্ছে। এতে ধারণা করা হচ্ছে রিজিওনাল এরিয়ার সামাজিক খাতে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাবে, ফলে মাইগ্রেন্টদের অনেকেই এখন রিজিওনাল এরিয়াতে যেতে উৎসাহিত হবেন বলে আমি মনে করছি।
স্মল বিজনেসের জন্য কি রকম বরাদ্দ রাখা হয়েছে এবার?
এই বিষয়ে আমি প্রথমেই বলবো সরকারের ফুল এক্সপেন্সিং স্কিমের কথা। সরকার এই স্কিমের আওতায় স্মল বিজনেস কে ইনভেস্টমেন্ট রাইট অফ করার মাধ্যমে গত বছর যে কর সুবিধা প্রদান করেছিল তা আরো এক বছর বাড়িয়েছে। এর ফলে ট্যাক্স ডিডাকশনের জন্য ডেপ্রিসিয়েশন কয়েক বছর স্প্রেড করার প্রয়োজন পড়বে না, ইনভেস্টররা প্রথমেই একটি কর ছাড় কিন্তু পেয়ে যাবেন, এতে তার আরো বেশি ইনভেস্ট করবেন বা ইনভেস্ট করতে উৎসাহিত হবেন বলে আমি মনে করছি। তাছাড়া স্মল বিজনেস গুলো এখন লস ক্যারি ব্যাক প্রোগ্রামের আওতায় কোনো ক্ষতি হলে তা আগের বছরগুলোর মুনাফার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এটি অনেক বড় একটি ইনসেন্টিভ এই বাজেটে আমি মনে করি। এই আসলে এই উদ্যোগগুলোর মাধ্যমে সরকার প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা ইকোনমিক রিকভারির দিকে বেশি জোর দিচ্ছে বলে আমি মনে করছি।
ডক্টর শরীফ রাসেল, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।